বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ৭ মার্চ উপলক্ষে শেখ হাসিনার বক্তব্য সহ রিপোর্ট,
অর্থনৈতিক মুক্তির পথে যখন পা বাড়িয়েছিলেন, কাজ শুরু করেছিলেন, তখনই তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট,
তেল বা প্রাকৃতিক গ্যাস ভারতে পাঠানো নিয়ে ১৯৭৫ সালে যে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা সরকার, সেটা ২০১৫ সালে প্রত্যাহার করে নিয়েছিলেন বারাক ওবামা।
এছাড়াও রয়েছে আমাদের আজকের বুধবারের নিয়মিত আয়োজন কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র অর্থনীতি ও বাণিজ্য শুল্ক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কনের পদত্যাগের পর বিশ্ব শেয়ারবাজারের নিম্নগতি লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে বাণিজ্য লড়াই সংক্রান্ত সাম্প্রতিক বিতর্কের কারণে এটি ঘটছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানিতে যে ২৫% এবং ১০% শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দেন, তার বিরোধিতা করে আসছিলেন গ্যারি কন। ওয়াল স্ট্রিটের সূচক বুধবার ১ পয়েন্ট নেমে গেছে। জাপান, হংকংয়ের শেয়ারবাজারেও নিম্নগতি ছিল। পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার সময় গ্যারি কন বলেন, দেশের জন্য কাজ করতে পেরে গর্ববোধ করি, কর সংস্কারের মতো বিষয় সহ কাজ করেছিলাম আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায় এমন সব নীতিমালা নিয়ে। আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদে বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩ জন মারা গেছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, নিহতদের মধ্যে আফগান সরকারের ধর্ম ও হজ বিষয়ক বিভাগের পরিচালক আব্দুল রাজ্জাক হাক্কানি রয়েছেন। হামলাকারী তার গাড়ি লক্ষ্য করেই বোমাটির বিস্ফোরণ ঘটায়। আহত হয় বেশ কয়েকজন পথচারী। হামলার দায় কেউ স্বীকার করেনি। শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলা এড়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সকল সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনা মঙ্গলবার এই আদেশ জারি করেছেন। এর একদিন আগে সিংহালিস বৌদ্ধরা বেশ কয়েকটি মসজিদে হামলা করে। তারা কান্দি জেলায় বেশ কিছু মুসলিম মালিকানাধীন দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। একটি দোকানের মধ্যে এক মুসলিম যুবকের মৃতদেহ পাওয়া যায়। শনিবার এক সিংহলি ট্রাক ড্রাইভারের সঙ্গে একদল মুসলিম যুবকের কথা কাটাকাটি এবং সংঘর্ষের পর ট্রাক ড্রাইভার আহত হয় এবং পরদিন মারা যায়। তারই সূত্র ধরে শুরু হয় মূলত এই সংঘর্ষের ঘটনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৮ সদস্যের একটি বিএনপি প্রতিনিধি দল বুধবার বিকেলে বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে যান। বিস্তারিত শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
আমির খসরু এই প্রতিনিধি দলে ছিলেন, তিনি বলেন,
উনি মানসিকভাবে উনি শক্ত আছেন, তবে পরিবেশটা খুব ভালো না, পুরনো বাড়ি, একাকিত্ব তো আছেই, কিন্তু উনি আমাদেরকে আমাদের যে আন্দোলন সংগ্রাম নির্বাচনকে সামনে রেখে যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে চলার পুনরাবৃত্তি করেছেন, আমাদেরকে গণতান্ত্রিক পথে চলতে হবে, জনগণকে সাথে নিয়ে চলতে হলে এটাই একমাত্র পথ।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় তিনি কারাবন্দী, ৫ বছরের সাজা হয়েছে তার। এই সাজার বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। নিম্ন আদালত থেকে নথি আসেনি, তাই জামিন প্রশ্নে কোনো সিদ্ধান্ত দেননি আদালত। আগামী রোববার খালেদার আইনজীবীরা আদালতে আবার জামিনের জন্য আর্জি জানাতে পারেন। রায়ের পর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশে বিলম্বের জন্য সরকারকে দায়ী করছে বিএনপি। খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম জিয়া যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
১৯৭১-এর ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ উপলক্ষে সুহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে একটি উন্নত ও সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গড়বার জন্য তাঁর সরকার কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণ আজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু একদিকে স্বাধীনতার কথা বলেছিলেন, অপরদিকে অর্থনৈতিক মুক্তির কথাও বলে গেছেন। তিনি বলেন,
তখনই তাকে আমাদের মাঝ থেকে কেড়ে নিয়ে গেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের উপর ভিত্তি করেই ১৯৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশের পুনর্গঠনের জন্য যে সকল পদক্ষেপ নিয়েছিলেন তার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাকে হত্যার মাধ্যমে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তিনি বলেন, তার সরকার বাংলাদেশকে বিশ্বসভায় আবার মর্যাদার আসনে বসানোর লক্ষ্যে কাজ করছে এবং এগিয়ে চলেছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতীয় জনতা পার্টি বিজেপির মোকাবেলায় সংযুক্ত ফ্রন্ট গড়বার নতুন উদ্যোগ নিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এ নিয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতের সংসদে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মোকাবিলায় বিরোধী শিবির তৈরি হতে চলেছে। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী শিবিরকে আরও শক্তিশালী করতে এবং আগামী ২০১৯ সালের দেশের লোকসভা নির্বাচনের আগে সংযুক্ত ফ্রন্ট গঠনের ভিত তৈরি করতে চাইছেন সোনিয়া গান্ধী। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সোনিয়া গান্ধীর এই নৈশভোজের আয়োজন গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত বলা যেতে পারে, দিন কয়েক আগেই জাতীয় স্তরে অবিজেপি অকংগ্রেসি জোট গঠনের প্রস্তাব দেন টিআরএস প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এ প্রসঙ্গে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, এটা শুধু নৈশভোজ নয়, এটা বিরোধী শক্তি প্রদর্শনের একটা রাস্তা। বিজেপির অপশাসনের বিরুদ্ধে যারা সরব হতে চায় তারাই স্বাগত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
১৯৭৫ সাল থেকে আমেরিকা ভারতে তেল গ্যাস পাঠানোর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, ২০১৫ সালে প্রেসিডেন্ট ওবামার আমলে তা প্রত্যাহার করা হয়েছিল। দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ে নতুন ঘনিষ্ঠতার নিদর্শন হিসেবে এবার আসতে চলেছে প্রাকৃতিক গ্যাস। এ নিয়ে গৌতম গুপ্তের রিপোর্ট।
কিছুদিন আগে একটি তেলের ট্যাঙ্কার আমেরিকা থেকে এসে পৌঁছেছে ভারতে, আর দিন কয়েক পরেই এক জাহাজ তরল আকারে প্রাকৃতিক গ্যাস বা যাকে বলা হয় এলএনজি তা আসছে ভারতে। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া বা গেইল নিয়মিত ভারতে মার্কিন এলএনজি সরবরাহের জন্য আমেরিকার সঙ্গে ২০ বছরের চুক্তিও করেছে। প্রথম ট্যাঙ্কারটি মহারাষ্ট্রের দাভোল বন্দরে গ্যাস খালাস করবে। গ্যাস আনার জন্য গেইল একটি জাহাজও চার্টার করেছে। সব মিলে দুই দেশের মধ্যে জ্বালানির লেনদেনের সম্পর্ক ক্রমেই জোরদার হয়ে উঠছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটিরেস সিরিয়ায় চলমান ৩০ দিনের অস্ত্রবিরতি মেনে চলবার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। অস্ত্রবিরতি চলার মধ্যেও দুপক্ষের যুদ্ধ চলার প্রেক্ষিতে এই আহ্বান জানালেন গুটিরেস। ব্রিটেন এবং ফ্রান্স সিরিয়ার অবস্থার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধ জানায়। বুধবার বৈঠকে বলা হয়, সিরিয়ার ঘোতা অঞ্চলে অসহায় অসামরিক মানুষদের মানবিক সাহায্য, প্রয়োজনীয় খাদ্য এবং চিকিৎসা দেওয়ার জন্যই অস্ত্রবিরতি প্রয়োজন। সোমবার জাতিসংঘ সিরিয়ান অ্যারাব রেড ক্রিসেন্ট এবং ইন্টারন্যাশনাল রেড ক্রস কর্মীরা ঘোতায় ত্রাণ বিতরণের চেষ্টাকালে দুপক্ষের গুলির এবং বোমার মুখোমুখি হয়ে তা বাতিল হয়ে যায়। পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকবার বিষয়ে উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, আশা করি এটাই প্রকৃত পথ। দক্ষিণ কোরিয়ার এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি চায় না যদি তাদের উপর সেনা হামলার হুমকি না থাকে। ওভাল অফিসে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সোল এবং পিয়ংইয়াংয়ের চলমান আলোচনা যদি সফল হয় তবে এটা গোটা বিশ্বের জন্য একটি স্বস্তির ব্যাপার হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে গত বছর ভয়ঙ্কর রাসায়নিক গ্যাস প্রয়োগে হত্যা করবার কারণে দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বলা হয়, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিম জং নামের ওপর নিষিদ্ধ ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়। নাম কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। ওই কাজে নিয়োগ করা হয় দুই নারীকে, তাদেরকে গ্রেফতার করা হয়। ব্রিটেনে অবস্থানরত রাশিয়ার সাবেক গুপ্তচর সার্গেই স্ক্রিপালের রহস্যময় অসুস্থতার কারণ জানার জন্য ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড কথা বলেছেন কোবরা জরুরি বিভাগের সঙ্গে। ব্রিটেনের সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক পুলিশ বিষয়টির তদন্ত করছে। কী কারণে সে অসুস্থ হয়ে পড়েছে তা জানার জন্য দেশের সেনা গবেষণার ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চলছে। সার্গেই স্ক্রিপাল এবং তার কন্যা ইউলিয়া স্ক্রিপালকে দক্ষিণ ইংল্যান্ডের একটি শপিং মলের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় রবিবার। ধারণা করা হচ্ছে তাদেরকে বিষ প্রয়োগে অসুস্থ করা হয়েছে। সাবেক রুশ গোয়েন্দা এবং আর্মি কর্নেল স্বীকার করেছিলেন তিনি রুশ গোয়েন্দা বিষয়ে ইউরোপ এবং ব্রিটিশ গোয়েন্দাদেরকে ১,০০,০০০ ডলারের বিনিময়ে গোপন তথ্য দিয়েছিলেন। মস্কোর একটি আদালত তাকে ২০০৬ সালে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল, তবে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুপ্তচর বিনিময় চুক্তিতে তাকে ছেড়ে দেওয়ার পর থেকে তিনি ব্রিটেনে অবস্থান করছিলেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ভোট চলছে সিয়েরা লিওনে। 2014 সালে ইবোলা মহামারী আকারে ধারণ করবার পর পশ্চিম আফ্রিকার এই দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। এবার নতুন প্রেসিডেন্ট সিয়েরা লিওনকে নতুন অর্থনৈতিক শক্তিতে মজবুত করবেন এই আশা করছেন সকলেই। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের আজকের আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র অর্থনীতি ও বাণিজ্য শুল্ক। অনুষ্ঠান সঞ্চালনা করছেন সরকার কবির উদ্দিন।
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। যুক্তরাষ্ট্র অর্থনীতি ও বাণিজ্য শুল্ক, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, যেমনটি কিনা সঞ্জনা ফিরোজ এইমাত্র উল্লেখ করলেন। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন মিশিগান থেকে এড্রিয়ান কলেজের অর্থনীতির শিক্ষক প্রফেসর আহসান হাবিব, এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন গ্রন্থকার কলাম লেখক লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর শওকত আলী। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি প্যানেল বক্তাদের প্রারম্ভিক মন্তব্যের জন্য। প্রফেসর আহসান হাবিব
জি, গত শুক্রবার দিন যখন এই বাণিজ্য শুল্ক আরোপ করা হল আয়রন এবং স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে, তারপর থেকে তো আলোচনার ঝড় চলছে।
জি জি,
এ নিয়ে আমরা অবশ্যই আজকে আলোচনা করব। তবে আমি রাত্রি বলতে চাই, এটা একটা ভুল সিদ্ধান্ত, কেননা ট্যারিফ দিয়ে কোন দেশই জয়ী হতে পারে না, আলটিমেটলি সব দেশই মানে পরাজয়ের সময় হারবে। কাজে আমাদের দেখা উচিত অন্য কোন উপায়ে আমাদের অভিষ্টগুলি অর্জন করতে পারি কিনা, এই ব্যাপারে আমি বিশদ বলবো যখন আলোচনা চলবে।
জি, ডক্টর শওকত আলী
জি, থ্যাংক ইউ। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যের যে বর্তমান প্রবাহটা চলছে, গ্লোবালাইজেশনের এই প্রেক্ষাপটে যদি আমরা বলি, সেটা আমরা বলতে পারব যেটা ইমেন্স বেনিফিট নিয়ে আসছে সারা বিশ্বে, বিশেষ করে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকান দেশগুলো থেকে। অফকোর্স ডেভেলপিং কান্ট্রি যেমন উপকৃত হয়েছে, ডেভেলপ কান্ট্রিও তেমনি ভাবে উপকৃত হয়েছে, গ্লোবাল সোর্সিং বলেন এবং ট্রেড অ্যাগ্রিমেন্টের দিক দিয়ে বলেন। কিন্তু হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প এই উন্নয়নের যে একটা প্রবাহ চলছিল, হঠাৎ কতগুলো সিদ্ধান্তের কারণে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকান দেশগুলোতে যেমন এর বিরোধিতা চলছে, তেমনি ডেভেলপড কান্ট্রি ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইউরোপ থেকে শুরু করে সব জায়গায় প্রতিবাদ চলছে। আমরা আশা করি যে বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা করতে পারব।
জি, আমি আমার প্যানেল বক্তাদের কাছে যাবার আগে দু একটা পরিসংখ্যান শ্রোতাদের সুবিধার জন্য জানিয়ে রাখছি। আমরা জানি যে যুক্তরাষ্ট্র বিশাল একটা দেশ, বিরাট একটা দেশ, এদেশের অর্থনীতিও বিশাল একটা অর্থনীতি, এবং অর্থনীতির এই আকৃতিটা হচ্ছে 18.6 লক্ষ কোটি ডলার। এ দেশের অর্থনীতির আকৃতি, এবং তার মধ্যে থেকে 1% মাত্র আসে শুল্ক থেকে, এই এই অর্থনীতির, যার পরিমাণ বছরে প্রায় 900 কোটি ডলার $9 বিলিয়ন। আমরা জানি যে গত বছর যুক্তরাষ্ট্রে কানাডা থেকে রফতানি করা হয়েছে $720 বিলিয়ন, $720 বিলিয়ন অ্যালুমিনিয়াম এবং $430 কোটি ইস্পাত যুক্তরাষ্ট্রে। এবং কানাডাই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিজনেস বাণিজ্য শরিক দেশ। কিন্তু সেই সঙ্গে এটাও বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অনেকে, অর্থনীতিবিদদের অনেকে বলছেন, কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে এতে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের ক্ষতিই হবে। কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের ক্ষতি না, যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ যেসব, যেমন ব্রিটেন, জার্মানি, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, জাপান, এদের ক্ষতি হবে। অনেকে যারা মনে করছেন যে চীনের অনেক বেশি ক্ষতি হবে, সেখানে কিন্তু পরিসংখ্যানের দিক থেকে দেখা যাচ্ছে চীনের মাত্র 2% এই সামগ্রী এ দেশে আসে, যুক্তরাষ্ট্রে আসে। সেদিক থেকে চীন খুব একটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয় না। প্রফেসর আহসান হাবিব, হোয়াট ডু ইউ মেক অফ দিস?
আপনার বক্তব্যগুলো খুবই সঠিক। চীনের খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমরা চীনের থেকে খুব একটা ইস্পাত আমদানিও করি না, তা ঠিক। এবং যুক্তরাষ্ট্রের অবশ্যই ক্ষতি হবে। এবং আগে যে ডক্টর শওকত আলী বললেন যে গ্লোবালাইজেশনের সমস্ত দুনিয়া এবং যুক্তরাষ্ট্র উপকৃত হয়েছে, সেটাও ঠিক। সেই জন্য সেই উপকারের একটা অংশ কমে যাবে। কিন্তু আমার মনে হয় যে এই যে প্রতিবাদে একটা জিনিস হলো যে আমরা যখন বলি গ্লোবালাইজেশন একটা জোয়ারের মতো সবাই উপরে উঠলো, সবাই ভাসলো, তা না। কিছু লোক ডুবে যায়, কিছু লোক কষ্ট পায়। যেমন যেটা ট্রাম্প বলে যে পেনসিলভেনিয়া, ওহাইও, সব জায়গার স্টিল এবং অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি গুলো বলতে পারেন যে কোস্ট টাউনে পরিণত হয়েছে। এই পয়েন্টটাই তার মাথায় আছে, কিছুটা বলছে। এক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের সামাজিক পলিসিরও জড়িত আছে। যখন একটা কোম্পানি ফেল করে, যেমন GM ফেল করলো আমাদের মিশিগানে, গভর্নমেন্ট সবাইকে সাপোর্ট দিল। এই ক্ষেত্রে চিন্তা করা উচিত যে আমরা ওদের জন্য কি করতে পারি। তবে আপনার কথা ঠিকই, নেট ডলার হিসাব করলে অ্যাজ এ হোল আমেরিকার লস হবে, তবে কিছু লোকের লাভ হবে, সেটা ব্যালেন্স করতে হবে।
জি, আমরা জানি যে সর্বসাম্প্রতিক খবরে সেটা হচ্ছে যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা, শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক খোন, তিনি পদত্যাগ করেছেন। প্রফেসর আলী, এতে কি পরিস্থিতি কি দাঁড়াচ্ছে?
না, গ্যারি খোন পদত্যাগ করেছে। প্রথম থেকেই উনি এর বিরোধিতা করেছিলেন যে সংক্ষিপ্ত তার সাথে যে একটা মিটিং হয়েছিল সেখানে উনি এটার প্রস্তাবের বিরোধিতা করেছেন। এখানে মনে রাখা দরকার যে গ্যারি কনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, উনি কিন্তু ডেমোক্রাট, উনি রিপাবলিকান না। তো ডেমোক্রাটরা সচরাচর আপনার কিছুটা লিবারেল ট্রেড, আমরা যেটা মডার্ন টেন্ডেন্সি ডেমোক্রেটিক পলিসি যা দেখছি সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে তারা একটু লিবারাল বাণিজ্য যায়, যদিও তাদের ইউনিয়ন গুলোর বিরোধিতা করে, তারপর ইভেন্চুয়ালি এটা চাই। এক নম্বর কথা। দুই নম্বর হলো যে প্রসঙ্গটা আপনি বলছেন যে ইকোনমিক অ্যাডভাইজারদের ভিতরে আমরা তেমন কোনো রিসার্চ, তেমন কোনো ইনপুট আমরা দেখিনি, যে কথা আপনি আগেই উল্লেখ করেছেন যে এই ট্রেড পলিসি বা ট্যারিফ পলিসি দিয়ে যুক্তরাষ্ট্রের কি পরিমাণ উপকার হবে, এর কোনো রিসার্চ রিপোর্ট আমরা দেখিনি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে কথা প্রফেসর আহসান হাবিব বলছেন যে কিছু কিছু জায়গা ঘোষটাউনি পরিণত হয়েছে, এটা ঠিক। কিন্তু এখানে মনে রাখতে হবে যে বেসিক্যালি এই জায়গাগুলো কিন্তু যে স্টিল বেল্ট এরিয়া বলা হয়, মেইনলি পেনসিলভানিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া বা ওহাইও স্টেটগুলো, সেখানকার ওহাইওর গভর্নর কিন্তু এই এই পলিসির বিরোধিতা তিনি প্রকাশ্যে বলেছেন ওপেনলি যে এটা আমার রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে বিভিন্নভাবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে এই যে স্টিলের পরে যে ট্যাক্সটা, ট্যারিফটা ইম্পোজ করা হবে, এগুলো মেইনলি কিন্তু কার ম্যানুফ্যাকচারার, যারা এটা বিক্রি করবে তাদের জন্য এফেক্ট করবে। কিন্তু আপনি জানেন যে এই ট্যারিফটা কিন্তু ম্যানুফ্যাকচারার সে এটা কান্ধে বহন করে না, এটা যারা কনজিউমার্স সে ফর এক্সাম্পল এটা তখন আপনার আবার মিশিগানে ফিরে যেতে হবে, ডেট্রয়েট মিশিগান থেকে শুরু করে অন্য অন্য যারা আছে, ক্যালিফোর্নিয়া আছে, অন্য যেখানে কার ম্যানুফ্যাকচারার যারা আছে যারা তৈরি করবে, সেখানকার এমপ্লয়মেন্টের অবস্থা আমাদেরকে মনে রাখতে হবে যে যদি এই প্রাইস গুলো বেড়ে যায়, গাড়ির দাম অবশ্যই বাড়বে, তো যা যদি বাড়ে তাহলে এটা অবভিয়াসলি কনজিউমারদের এফেক্ট করবে। তখন সাধারণ ইকোনমিক্স এর ডিমান্ড সাপ্লাই অনুসারে আপনার দেখা যাবে যে ডোমেস্টিক কার যে প্রোডাকশন যেটা, সেটা আপনার হয়তো ডিমান্ড কমে যেতে পারে। তাতে আপনার তারা যেখানে কাজ করছে যে লেবার, তাদের দুটোই দেখতে হবে। একটা হচ্ছে হয়তো আনএমপ্লয়মেন্ট হতে পারে, হয়তো ম্যানুফ্যাকচারার তার কস্ট বেনিফিট অনুসারে আপনার হয়তো লোকজন ছাড়াই করতে হতে পারে, অথবা তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যেতে পারে। তো সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এইটা বেসিক্যালি এইটা হচ্ছে একটা বিষয়। আর উইল বা রস, এই কথাটা প্রাসঙ্গিক ভাবে বলার দরকার, কারণ আপনি গ্যারি কোহেন কে কথা বলেছেন। উইলবার রস হচ্ছে কমার্স ডিপার্টমেন্টের উনি
সেক্রেটারি কমার্স,
ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধু,
বাণিজ্য মন্ত্রী,
বেশ কয়েকটা স্টিল ইন্ডাস্ট্রির মালিক। সুতরাং লবিং হয়েছিল এর আগে, সেটা কিন্তু তার নেতৃত্বেই এই লবিং গুলো হয়েছিল, যেখানে আপনার এই ডোমেস্টিক স্টিল ইন্ডাস্ট্রির প্রোটেকশনের জন্য ট্যারিফের প্রপোজ যেটা করা হয় সে মিটিং এ গ্যারি কোহেন ছিলেন না, যদিও তার থাকার কথা ছিল, কিন্তু সেখানে ছিলেন উইলবার রস। সুতরাং বিষয়টা অবশ্যই ইনকনসিস্টেন্ট বলে আমি মনে করছি।
জি, আমরা আবার এই প্রসঙ্গে ফিরে আসব, তার আগে আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, মাসুম বিল্লাহ। হ্যালো মাসুম বিল্লাহ, আপনি কোথেকে বলছেন ভাই?
আমি প্রশ্ন করতে চাচ্ছি যে এই বিশ্বে ব্যবসার সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, এর মধ্যে বাংলাদেশের এই বিশ্বে এই ব্যবসা যুদ্ধের মধ্যে বাংলাদেশের কি কোনো প্রভাব পড়বে কিনা এবং কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা, যদি আলোচনা একটু
এতে করে বাংলাদেশের উপরে এর কোন প্রভাব, কোন এফেক্ট হবে কিনা, কোন বাংলাদেশের কোন লোকসানের সম্ভাবনা আছে কিনা? প্রফেসর আহসান হাবিব।
জি, এখন ইমিডিয়েটলি তো বাংলাদেশের কোনো এফেক্ট হবে না, বিকজ স্টিলের সঙ্গে আমদানি রপ্তানির সঙ্গে বাংলাদেশের খুব একটা সম্পর্ক নাই। কিন্তু যখন আপনি পুকুরে একটা ঢিল ছড়েন, সেই ঢিলটা আস্তে আস্তে চারিদিকে ছড়ায় যায়। তো এটার লং রান কনসিকোয়েন্স যখন ঘটে থাকবে, তখন যখন স্টিলের দাম সবখানে বাড়বে, বাংলাদেশ যত কনস্ট্রাকশন হচ্ছে পদ্মা ব্রিজ থেকে শুরু করে সব রকম বন্দর সব জায়গায় খরচ বেড়ে যাবে, তাদের ক্ষতি হবে। প্লাস এর জন্য যদি অর্থনৈতিক মন্দা আসে, যেটা সবাই বলতে আসবে এবং আসা খুবই স্বাভাবিক, তখন ইউরোপের বাইং পাওয়ার কমে যাবে, আমেরিকার বাইং পাওয়ার কমে যাবে, তখন বাংলাদেশের গার্মেন্টস অন্যান্য জিনিস যেগুলো আমরা আমদানি করছি সেগুলো তারা একটু কম আমদানি করবে। মিডল ইস্টের কনস্ট্রাকশন কমে যেতে পারে, সেখানে শ্রমিকদের অসুবিধা হতে পারে। সো একটা বিরাট আন্দোলন আন্দোলনের মুখে আছি আমরা, সেটা যদি সিরিয়ালি হয়, আলোড়নটা হয়, তাহলে বাংলাদেশ তার থেকে রেহাই পাবে না।
জি, আপনি যথার্থই বলেছেন। আমরা আগেও বলেছি যে যুক্তরাষ্ট্র বিশাল একটা দেশ, বিশাল অর্থনীতি, এর 1% যদি এই শুল্ক থেকে আসে সেটারও পরিমাণ বিরাট। তো তাতে করে সামগ্রিকভাবে গোটা বিশ্বের অর্থনীতিতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, অর্থনীতি খাতের বিভিন্ন ক্ষেত্রে এর যে প্রভাব প্রতিপত্তি পড়বে, এর যে প্রভাব পড়বে, ক্ষতিকর প্রভাব পড়তে পারে, অনেকেই সেটা বিশ্বাস করেন। তো আমাদের আরেকজন শ্রোতা এখানে অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন ভাই? শাহ মোমেন। কোথায় বলছেন ভাই?
আমি শাহ মোমেন রিপন।
জি জি,
আমি পেশায় একজন হোমিও চিকিৎসক।
জি জি জি।
আচ্ছা, আমার একটা বিষয় জানার, সেটা হলো যে বর্তমান যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য নীতির যে প্রভাবটা, এটা উন্নয়নশীল দেশে বিশেষ করে বাংলাদেশে কেমন পড়বে আর কি?
জি, এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, তারপরে আবার আর একটা মূল্যায়ন আমরা পেতে চাইছি এর উপরে প্রফেসর শওকত আলীর কাছ থেকে।
জি,
কবির ভাই, আমি বাংলাদেশের আগের যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন, আমি যে একটা কথা বলতে চাই, আহসান হাবিব সাহেব যেটা বলেছেন রাইট, যে পুকুরে ঢিল মারলে অবশ্যই সমস্ত পানি উতল পাতাল হবে। আমরা 2002 সালে এই ধরনের একটা সিচুয়েশন দেখেছি, প্রেসিডেন্ট বুশ করেছিলেন এই স্টিল ইন্ডাস্ট্রিজ এর পরে তিনি ট্যাক্স আপনার ট্যারিফ আরোপ করেছিলেন, তখন আমরা দেখেছি যে এর পাল্টা হিসেবে আপনার ইউরোপ আপনার হাঁস মুরগি আপনার মাংস থেকে শুরু করে অল এগ্রিকালচার প্রোডাক্ট এর পরে প্রায় অ্যারাউন্ড $3 billion ট্যারিফ তারা ইম্পোজ করে, এবং আলটিমেটলি এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে কোর্ট আছে তাদের যে একটা অর্গান আছে সেখানে যে সেটেলমেন্ট হয় এবং $2 billion পেনাল্টি আরোপ করা হয় আপনার যুক্তরাষ্ট্রের উপরে, তখন এটাকে ব্যাকডাউন করা হয়। এবং 2003 সালে যে প্রশ্নটা আমাদের প্রশ্নকর্তা করেছেন বাংলাদেশ থেকে, আমি একটা কথা বলতে চাই যে উলবার রস শুধু নিজে স্টিল ইন্ডাস্ট্রির মালিক না, তিনি টেক্সটাইলেরও মালিক এবং অনেকগুলো পুরনো টেক্সটাইল তার রয়েছে বিভিন্ন স্টেটে। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য যে সুবিধাটা রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সেটা হলো বা ইউরোপের সাথে সেটা হচ্ছে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি। তো এখন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে অ্যাক্রস দি বোর্ড সবাইকে আমি এই ট্যারিফটা ইম্পোজ করব, শুধু ট্যারিফের ভিতরে কিন্তু এটা থাকবে না, এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আপনার ওয়ার্ল্ড ট্রেড WTO-র যে অর্গানাইজেশনের ডাইরেক্টর, তিনি বলে দিয়েছেন যে একবার যদি এই ট্যারিফ ইম্পোজ করে একটা দেশ, অন্যান্য মেম্বার স্টেট গুলোকে আমরা টাকাতে পারবো না। তো ফলে আমরা যদিও স্টিল ইন্ডাস্ট্রির কথা বলছি, এরপরে মিস্টার উলবার রস যিনি কমার্স সেক্রেটারি টেক্সটাইলের মালিক, তিনি যদি মনে করেন যে আমরা বেশ কিছু লাভবান হয়েছি ট্যারিফ ইম্পোজ করার পরে, লাভ লোকসানের কথা আমি পরে বলবো কারণ এটা স্টাডি ছাড়া বলা যাবে না, এখানে তার কত কস্ট বেনিফিটটা কি হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা কোনো পরিসংখ্যান আমরা দেখিনি, ইন দি পাস্ট যেটা দেখেছি তাতে তাদের কোনো লস লাভ হয়নি, ফলে এটাকে স্কাটল করা হয়েছে। ফলে এখন যদি ইম্পোজ করা হয় আপনার ইউরোপ থেকে, যেমন তারা অলরেডি বলে দিয়েছে যে আমরা অন্যান্য প্রোডাক্টের পরে ইউরোপ তাদের ট্যাক্স করবে, ট্যারিফটা ইম্পোজ করবে। চাইনা যেটা বলেছে সেটা তারা বলেছে যে যদিও তাদের 2% যে কথা আপনি আগেই উল্লেখ করেছেন যে অনলি 2% তারা স্টিল এক্সপোর্ট করে ইউনাইটেড স্টেটসে, কিন্তু তারা করবে কি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির পরে ট্যারিফ ইম্পোজ করবে। আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট বাংলাদেশ থেকে আসে, আমরা কিন্তু সামান্য পরিমাণ অ্যালুমিনিয়ামও রপ্তানি করা হয় বিভিন্ন হাউস হোল্ড প্রোডাক্টসের কাটলের পরে, এটা আমাদের একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু অলরেডি সেই ফান্ডে পড়ে গিয়েছি যেটাতে তারা আপনার 10% বোধ হয় এটা ইম্পোজ করেছে, সেখানে আমরা পড়ে গিয়েছি। তো ফলে হয়েছে কি যে আমরা বলতে পারবো না যে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এটা যাবে, আর শুধু যুক্তরাষ্ট্র না, যখন এইটা চলবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যদি ভেঙে যায়, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে দরকার আমি এখান থেকে চলে আসবো, যেমন ন্যাপটা থেকে উনি বলেছেন যে আমি চলে আসবো, তখন তো আপনার এই ফ্রি হুইলিং কন্ডিশন যদি চলতে থাকে তাহলে যে কথাগুলো আমি আগেই বলেছি, এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার সমস্ত দেশগুলো ইনক্লুডিং অল দি ডেভেলপ কান্ট্রিজ ক্যানাডা তো আপনি জানেন এটা বলে দিয়েছে যে আমি $4 billion ট্যারিফ আমিও ইম্পোজ করবো তাদের উপরে, মানে এ একটা ক্যাওস অ্যান্ড কনফিউশনের ভিতরে আমরা রয়ে গেছি। এদিক থেকে আমি মনে করি যে বাংলাদেশও বোধ হয় খুব একটা রেহাই পাবে না।
জি, যেমন কিনা প্রফেসর শওকত আলী বলছিলেন যে বাণিজ্য মন্ত্রী রস, তিনি আমরা আগেও এই পরিসংখ্যানটা উল্লেখ করেছি যে যুক্তরাষ্ট্রের মোট যে অর্থনীতি $18.6 lakh crore অর্থনীতির মধ্যে মাত্র 1%, যেটা কিনা বছরে $900 crore, সেটা আসে শুল্ক থেকে। এবং বাণিজ্য মন্ত্রী রস বলেছেন যে এতে করে অনেক কর্মসংস্থান খোয়া যাবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, বিভিন্ন জিনিস বিঘ্নিত হবে, ব্যাঘাত সৃষ্টি হবে, এটা উনি বলেছেন যে একেবারেই ভুল, এটা ঠিক না। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ায় যে হুমকি দিয়েছে, তাতে বলা হচ্ছে যে হার্লে ডেভিডসন মোটরসাইকেল রফতানির ওপরে, বারবন হুইস্কির রফতানির ওপর, লেভাই জিন্স রফতানির ওপর তারাও আনুপাতিক হারে শুল্ক ইয়ে করবে। এবং আমরা জানি যে পল রায়ান আমাদের যে স্পিকার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের, তার হোম স্টেট উইসকনসিন সেটি হচ্ছে এই হার্লে ডেভিডসন মোটরসাইকেল তৈরির কারখানা ওটা আছে, ওটাই হচ্ছে মূল প্রাণকেন্দ্র। তো এসব দিক থেকেও অনেক ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের এটা মনে করা হচ্ছে। তো এই প্রশ্ন নিয়ে প্রফেসর আহসান হাবিব এবং প্রফেসর শওকত আলী আপনাদের দুজনের কাছে আবার আসব। ইতিমধ্যে আমাদের একজন শ্রোতা রয়েছেন অনেকক্ষণ যাবৎ টেলিকনফারেন্স লাইনে, ইশরাত আলী। জি ইশরাত আলী, আপনি কোথায় বলছেন ভাই?
আমি ভাই সাতক্ষীরার কালীগঞ্জ থেকে বলছি।
জি জি জি,
কেমন আছেন ভাই?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই?
জি ভাই, তো আমার ছোট্ট একটা প্রশ্ন যে আসলে ডোনাল্ড ট্রাম্প তো আসলো, উনি তো আসলে ব্যবসায়ী মানুষ, এরপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধমকি আর মোদি দেই আর মানে এক প্রকার উনি যখন আসলেন তো আমরা মনে করলাম যে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক যে অবস্থা তাতে করে একটা পরিবর্তন কিংবা উন্নয়ন এরকম একটা বিষয় সামনে আলোচনায় আসছিল।
জি,
অবস্থা তাতে করে আসলে কানাডা বিশেষ করে কানাডা চীনের সাথে যে বাণিজ্য নীতি কিংবা বাণিজ্য উন্নয়ন কিংবা অবনয়ন এগুলো হবে কিনা, সৌদির সাথে তার ভালো তেল বাণিজ্য, আবার ওদিকে মধ্যপ্রাচ্যের আরো অন্যান্য দেশ যেমন সিরিয়া লিবিয়া কিছু বিষয় আছে টেকনিক্যালি, আমার মনে হয় আমি আপনার ঠিকঠাক ক্লিয়ার করতে পারলাম
না। না না, আমরা বুঝতে পেরেছি। আপনি
আপনার কানাডা এবং চীনের সাথে সম্পর্কের অবনতি হবে কিনা?
জি ইশরাত সাহেব, আপনি একদম ঠিক বলেছেন, আপনি কোনো ভুল বলেননি, অস্পষ্ট কিছু বলেননি, আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি। আপনি অত্যন্ত বিদগ্ধজন এবং সূক্ষ্ম দৃষ্টি আছে আপনার। আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আজকের বিশ্বে কোনো দেশই আইসোলেটেড হয়ে বিচ্ছিন্ন হয়ে এককভাবে আমরা সব কিছু এটা করব এটা তো হয় না, পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল থাকতেই হয়। তো প্রফেসর আহসান হাবিব, আপনি ইশরাত সাহেবের মন্তব্যের উপর কোনো মন্তব্য করবেন, পর্যালোচনা করবেন?
সেটাই, সেই প্রসঙ্গে আপনি যেটা বললেন আজকে বিশ্বে একলাকেও চলতে পারে না।
জি জি,
রবীন্দ্রনাথের ওই কথাটা বলতে চেঞ্জ করতে হবে, তবে একলা চলবে সম্ভব না, কিন্তু যদিও সব দেশকে নিয়ে চলবো কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সব দেশ যেন একই নিয়মে খেলছে, একইভাবে প্রোডাকশন করছে, যেটা আমরা চেষ্টা করি এনশিওর করতে। যেমন আপনার কোনো দেশ যদি চাইল্ড লেবার ইউজ করে, এনভায়রনমেন্টকে পাত্তা না দেয়, এনভায়রনমেন্ট ড্যামেজ করে, অথবা ওয়ার্কারদের খুবই কম বেতন নিয়ে খুব কষ্টের মধ্যে রাখে, আর আমেরিকা যেখানে অন্যভাবে প্রোডিউস করছে সেক্ষেত্রে দুজনের তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না, সেটাতে চাপ দেওয়া। আমার মনে হয় ট্রাম্প এটা দিয়ে কতটা পরোক্ষভাবে সেটার কথা লক্ষ্য করেছেন, সেটা তো কানাডার জন্য অ্যাপ্লিকেবল না, অন্য দেশের জন্য। সব দেশকে বলতে হবে তোমরাও একটা কমন নীতিমালা করো, এই নীতিমালার বাইরে আমরা প্রোডাকশন করবো না, সেদিকে জোর দেওয়া উচিত, সেটা আমি মনে করি সঙ্গে চলার জন্য। আরো দুটো কথা বলি, পরে তো সময় থাকবে না।
জি জি, না
ট্রাম্প যেটা বলছেন, আগেরবার কালকে বললেন ওই যে সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে, যে আমাদের ট্রেড ডেফিসিট বাড়তেছে 10 বিলিয়ন 20 বিলিয়ন 100 বিলিয়ন হয়ে যাচ্ছে, এটা এটা ডাজ নট লুক গুড, ইটস নট গুড ফর আমেরিকা। বাট না, ট্রেড ডেফিসিট আমেরিকার জন্য যথেষ্ট ভালো, এই জন্য যে ডোমেস্টিক্যালি আমাদের প্রচুর খরচ, গভর্নমেন্টের ডেফিসিট আছে, হাউস হোল্ড সেভ করে না খরচ করে, এই যে টাকাগুলো আমরা খরচ করছি জিনিসগুলো আসবে কোথেকে? ট্রেড ডেফিসিট দিয়ে তো আমরা আনছি, ওই জিনিসগুলো যদি না আসে তাহলে ডোমেস্টিক্যালি টাকাটা বিচারণ করবে এবং তখন ইনফ্লেশন মার্কেটের দাম আরো বেড়ে যাবে। সেদিক থেকে ট্রেড ডেফিসিট একটা সেফটি ভালভের মতো কাজ করছে, ওদের আছে, এবং সামনে ওই টাকাটা আমার জিনিস কিনবে তখন আবার বড় বড় হয়ে যাবে। সো আমরা যেক্ষেত্রে যদি ইনফ্লেশন অ্যাভয়েড করতে চাই সিরিয়াস, এটা খুব অলওয়েজ ভালো। গত আপনি আমি ক্লাসে যারা পড়াই, যখনই গভর্নমেন্টের ডেফিসিট বাড়ে, লোকাল ডেফিসিট বাড়ে, তখন এই ট্রেড ডেফিসিট
$80,000 কোটি বাৎসরিক, এবং এটা ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, এবং তিনি সে সঙ্গে এটাও বলেছেন যে এটা এর কারণ হিসেবে তিনি বলেছেন যে ভেরি স্টুপিড ট্রেড ডিলস অ্যান্ড পলিসিস। প্রফেসর শওকত আলী,
যে উনি শুধু সেটাই বলেননি, উনি এটাও বলেছেন যে এই ট্রেড ওয়ার যেটা হবে এটা খুবই ভালো এবং এটা থেকে উইন করা খুব সহজ, কিন্তু উনি বোধহয় এটা ভুল বলেছেন। তার কারণ হলো যে মনে রাখতে হবে যে ট্যারিফটা উনি ইম্পোজ করছেন সেটা যদি কিছু বেনিফিটও হয় তাহলে, যে কথা আপনি বারবার বলছেন যে প্রায় 19.7 trillion dollar তাদের জিডিপি সাইজ, সেখানে এর কন্ট্রিবিউশনটা খুবই খুবই কম, কিন্তু মনে রাখতে হবে যে এই স্টিল দিয়েই কিন্তু আপনি কার, প্লেন, ফ্ল্যাটশিট, পাইপস, বিল্ডিং, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ট্র্যাক্টর, রেলরোডস, আপনি যত প্রকার হাউস হোল্ড প্রোডাক্ট আছে, অবশ্যই সেগুলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, এর যে কনজিউমার লসটা হবে, তাদের যে ইনকাম লস হবে, তাতে প্লাস মাইনাস করার একটা যে সার্ভে, যে একটা রিপোর্ট তৈরি করা উচিত ছিল, যে তার এই ট্যারিফ দিয়ে এই হিউজ একটা ইকোনমির এই সামান্য ট্যারিফ ইম্পোজিশনের ফলে যে উপকারটা হবে তার এগেনস্টে আমরা কি বেনিফিট আমরা পাব, সেটা তার রিপোর্ট করে তারপরে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ উনি যে কথাটা বলেছেন ভেরি সিরিয়াস অ্যাক্রস দি বোর্ড ওয়ার্ল্ড ওয়াইড, তার মানে ট্রেড ওয়ার, তো ট্রেড ওয়ার হলে বাকিরা কি বসে থাকবে, অবশ্যই তারা রিটালিয়েট করবে, তার মানে আপনি আরো ডোমেস্টিক কনজিউমারদের ইনকামের পরে অবশ্যই এর একটা প্রভাব বিস্তার করবে, এমনকি ইনফ্লেশন আসতে পারে। এবং একটা জিনিস কবির ভাই এখানে মনে রাখতে হবে, আমরা কিন্তু ডলার ভ্যালু নিয়েও কথা এখানে চলে আসে, তার কারণ সারা দুনিয়া যদি যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড কমিয়ে দেয় বা মানে বন্ধ করে দেয়, তখন ডলার ডিমান্ডের, সিম্পল ইকোনমিক্স এর ভাষায় যদি আমি বলি, তাহলে ডিমান্ড ফর ডলার যেটা, তার ডিমান্ডটা কিন্তু কমে যাবে। এর ফলে এর এর কনসিকুয়েন্টলি যে একটা এখানকার যে হবে সেটা হচ্ছে ডলার ভ্যালুটার দামটা কিন্তু কমে যাবে। ডলার ভ্যালু যদি দাম কমে তখন ফরেন অন্যান্য গুডস অ্যান্ড সার্ভিসেস যদি কিনতে হয় এই ডলারের মাধ্যমে ফ্রম যুক্তরাষ্ট্র, তার দাম কিন্তু তাদের অনেক বেড়ে যাবে। সুতরাং অনেকগুলো জিনিসকে চিন্তা ভাবনা করে এ ধরনের ট্রেড পলিসি করতে পারে। আমরা জানি যে আমরা ইকোনমিস্টরা দীর্ঘদিন থেকে সংগ্রাম করে কিন্তু গ্লোবালাইজেশন বা ফ্রি ট্রেড বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের শত বছরের প্রচেষ্টার ফল এটা হয়েছিল, এবং যুক্তরাষ্ট্র বিশেষ করে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এর একটা অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেন। আজকে উনি বলছেন যে দরকার হয় আমি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে বেরিয়ে আসব। তিনি নাফতা, যেটা 24 বছর পূর্তি হয়ে গেছে, যে এগ্রিমেন্টটা বিল ক্লিন্টন 1994 করেছিলেন ওইটা প্রায় শেষ হয়ে গেছে, এখন নিউ আপনার নেগোসিয়েশন করতে হবে এটার ব্যাপারে, তিনি বলছেন দরকার আমি সেখান থেকে বেরিয়ে আসব। এটা কি যুক্তরাষ্ট্রের এই যে হিউজ ইকোনমির কথা কবির ভাই আপনি বলছেন তার জন্য কি সুবিধা হবে? তাহলে ও ইকোনমিটাকে আমরা একটা কথায় বলি, ওপেন ইকোনমি অ্যান্ড ক্লোজ ইকোনমি। উনি কি যুক্তরাষ্ট্রের ইকোনমি কি ক্লোজ ইকোনমি হিসেবে দেখতে চান কিনা? যদি দেখতে চান তাহলে তার সাপোর্টে তার আর্গুমেন্ট দিতে হবে। হ্যাঁ, আমি স্বীকার করি যে কোনো কোনো ক্ষেত্রে, কখনো কখনো ক্ষেত্রে আপনার কিছু কিছু প্রোটেকশন দেওয়ার দরকার হয়। এটা কিন্তু 1950-60 দিকে হয়েছিল, যেমন আপনার স্টিল ইন্ডাস্ট্রি বা হেভি ইন্ডাস্ট্রি ইন্ডিয়া যেটা করেছিল মিসেস ইন্দিরা গান্ধীর সময়, 60-70-80s দিকে যে ইন্ডিয়ান পলিসি ছিল এটা করে তারা সেই সময় কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে আজকের বর্তমান রূপ এটা করেছিল। সেই সময় কিন্তু চীনও করেছিল, এটা কোল্ড ওয়ারের যুগ ছিল। কিন্তু যে কথাটা আপনি বলছেন যে এখন গ্লোবালাইজেশনের যে বিষয়, আপনি কি 50-60-70s দিকে চলে যাবেন কিনা? আর বাংলাদেশের ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সবারই আশা ছিল, যুক্তরাষ্ট্রের মানুষেরও ধারণা ছিল যে একজন বিজনেসম্যান, দীর্ঘদিন থেকে পলিটিশিয়ানরা তো পলিটিক্স করলো, একজন বিজনেসম্যান দিয়ে কিভাবে করা হয়। আমরা দেখছি যে আসলে হয়তো বা তার চিন্তা ভাবনা ভালো থাকতেও পারে, তার নিয়ত হয়তো ভালো থাকতে পারে, কিন্তু এই নিয়তগুলো ফুলফুল করার জন্য যে গ্রুপ অফ ইকোনমিস্টের যে একটা রিসার্চ করা হয়েছিল সেগুলো সেখানে নাই। উইলবার রস কমার্স সেক্রেটারি, তিনি কিন্তু তার পার্সোনাল বন্ধু এবং নেইবার, তিনিও কিন্তু কোনো গভর্নমেন্ট চাকরি বা তার এই পলিসি মেকিং কখনোই ছিলেন না। উনি একজন ব্যবসায়ী মানুষ, সুতরাং উনি ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে স্টিল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল মিল বা আরো অনেকগুলো ইন্ডাস্ট্রির মালিক, সেই চিন্তা ভাবনা থেকে হয়তো বা এই চিন্তা উনি করতে পারেন। কিন্তু এর বেনিফিটটা কি দেশে এবং বিদেশে, সেটা আমাদেরকে মানে খুব চিন্তায় ফেলিয়েছে। যেমন বাংলাদেশের ভাই এটা বলছেন যে আমরা একজন ব্যবসায়ী লোকের কাছে তো এটা আশা করিনি, এটা হচ্ছে কেন সেটা আমাদেরকে, আমি এর কোনো ক্লিয়ার জবাব দিতে পারবো না। এখানে ফরেন ট্রেড, ফরেন পলিসি অনেকগুলো বিষয় আমাদের বাংলাদেশের ভাইও আলাপ করেছেন, তো আমরা সব প্রশ্নের কিন্তু জবাব দিতে পারবো না।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, শুনছেন কলিন টক শো হ্যালো ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্র অর্থনীতি ও বাণিজ্য শুল্ক প্রসঙ্গ। অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সদি তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। আমাদের প্যানেলে আজকে রয়েছেন ডক্টর আহসান হাবিব মিশিগান থেকে, আর রয়েছেন ডক্টর শওকত আলী নিউ ইয়র্ক থেকে। তো প্রফেসর শওকত আলী এই মাত্র যে বক্তব্য দিচ্ছিলেন তার প্রেক্ষিতে আমরা ওই প্রসঙ্গে যাব, ন্যাফটা প্রসঙ্গে। তার আগে আমাদের একজন গুরুত্বপূর্ণ, আমাদের বিশিষ্ট একজন শ্রোতা, আমাদের ভয়েস অফ আমেরিকা পরিবারের খুব ঘনিষ্ঠ একজন সদস্য আকবর হায়দার কিরণ রয়েছেন নিউ ইয়র্কের টেলিফোন লাইনে। কিরণ বলুন ভাই।
সালাম আলাইকুম। জি বলেন। এইভাবে বিশেষণ দিয়ে লজ্জা দিবেন
না। না না, বিশেষণ না রে, আমি তো বলেছি যে আপনি আমাদের ঘনিষ্ঠ একজন পরিবারের ঘনিষ্ঠ সদস্য। উইচ ইজ ট্রু।
অনেক চেষ্টা করে বাংলা অনুষ্ঠান শুনছি, কারণ
জি জি
ফেসবুকে ঠিকমতো আসছে না,
জি জি
থেমে থেমে যাচ্ছে, তারপর অনলাইনে।
না না, সব ঠিক হয়ে যাবে।
আমি ভাগ্যবান যে
জি জি
অনেক চেষ্টা চরিত্র করে শুনতে পাচ্ছি।
জি জি জি,
আর এত জরুরি বিষয় আলোচনা করছেন, যেটা মানে আমারও ইচ্ছে করছিল যে একটু মানে আপনাদের মাঝখানে ঢুকে বলি যে খুব ভালো লাগছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচকদের একজনকে আমি খুব ভালো করে চিনি, ডক্টর শওকত আলী খুব ভালো বলছে, আহসান সাহেব খুব ভালো বলছেন। আসলে আমি আমার কোন প্রশ্ন বা মন্তব্য নেই, সেটা আমার আমি যেটা বলতে চাই যে এত জরুরি বিষয়ে যে আপনারা আলোকপাত করছেন সেজন্য মানে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ কবির ভাই। আর মানে অনুষ্ঠানে বাকিটা শুনবো
এবং
ভয়েস অফ আমেরিকার সাথে সবসময় আছি। আর একটি কথা, আজকে ভিও থেকে একজনের নতুন গলা শুনলাম, আজকে হয়তো আজকে তিনি শুরু করেছেন মিস সিরোজ, আমি তাকে ওয়েলকাম
জানাচ্ছি। আপনার শুভেচ্ছা আমরা সঞ্জনা ফিরোজকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ আকবর হায়দার কিরণ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তো আমরা এখন আবার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ডক্টর শওকত আলী, ডক্টর আহসান হাবিব দুজনকেই সম্বোধন করছি আমি। আমার যদ্দূর মনে পড়ে যে নির্বাচনী প্রচারণার সময়ে আমরা শুনেছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তিনি সম্ভবত বেশ কয়েকটি জায়গা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবেন বা বেরিয়ে আসার কথা ভাববেন। একটা হচ্ছে নাফতা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, নাফতা থেকে বেরিয়ে আসবেন তিনি, নেটো থেকে বেরিয়ে আসবেন তিনি, টিপিপি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ থেকেও তিনি বেরিয়ে আসার কথা হয়তো বলবেন। তো ইদানিং আবার শোনা যাচ্ছে যে না, তিনি নাফতাকে আবার সঞ্জীবিত করার কথা বলছেন। ডক্টর হাসান হাবিব, আপনার ইউর টেক অন দিস।
চাপ আছে, নাফতা তো চাপ থেকে মানা করা ভুল হবে, সেজন্য তিনি বলছেন, কিন্তু তিনি বলছেন যে সঞ্জীবিত করব কিন্তু আমেরিকান ইন্টারেস্টটা খেয়াল করে।
জি,
সেটা আমাকে দেখতে হবে। এবং সেইখানেই প্রশ্ন, সেটা যেটা আগে সকল সাহেব বলেছেন, প্রপার হিসাব তো করা হয়নি আমেরিকার কতটুকু লাভ আর লোকসান হলো নাফতা থেকে জানা উচিত। বলছেন শুধু কিছু লোকের ক্ষতি দেখে বলছেন এদের চাকরি চলে গেছে, এই বিজনেস চলে গেছে, কিন্তু যাদের লাভ হয়েছে সেটা দেখতে হবে। সব কথা, এখানে গভর্নমেন্ট যখন নেমে পড়েছে ইকোনমিক পলিসি মেকিং এ, লেজিসলেটরি ইকোনমি নাই, যে ফ্রি মার্কেট ইকোনমি ইন ইটসেলফ গভর্নমেন্ট ইজ প্লেয়িং দ্যাট, যদি হয় তো গভর্নমেন্ট আরো একটু অ্যাগ্রেসিভ রুল নেওয়া উচিত। ন্যাপটাতে কোথায় লাভ হচ্ছে দেখো, গেইন গেইন হচ্ছে, গেইন দেখে সেই গেইন থেকে দরকার ট্যাক্স করে বা অন্যভাবে কিছু টাকা রিসোর্স ডাইভার্ট করে যেসব জায়গায় মস হয়েছে তাদের জন্য কিছু উপকার করা, তাদের শহরের নতুন ইন্ডাস্ট্রি দেওয়া, নতুন ট্রেনিং দেওয়া, যাতে তারা সার্ভাইভ করতে পারে। একই রকম ঘটনা টেকনোলজি যেটা হবে নিউ ইয়র্কে, যেটা হয়েছে যে ইন্টারনেট আসার জন্য, এখন উবার লিফ্ট আসার জন্য প্রচুর লোকে মালিকরা যারা মিলিয়ন ডলার দিয়ে তাদের মেটালিয়ান কিনেছিলেন তারা এখন লসে পড়ে গেছে, একজন তো আত্মহত্যা করলো। এক্ষেত্রে একই কথা, সবাই সমভাবে লাভবান হয়নি। এখন উবার লিফ্টের সাথে যাদের লাভ হচ্ছে, সেই লাভ যে প্যাসেঞ্জার কিংবা কোম্পানি, সেই লাভ থেকে হয়তো গভর্নমেন্ট রিঅ্যাডজাস্ট করে চেষ্টা করতে হবে যে যারা এতদিন জীবন ধরে ইয়েলো কাপ চলেছে তাদেরকে যেন একেবারে পথে না বসতে হয়। সব ক্ষেত্রে গভর্নমেন্ট আর একটু মোর ব্রড রোল নেওয়া উচিত আমি মনে করি, সেইভাবে ট্রাম্পের দেখা উচিত ছিল।
জি, হোয়াইট হাউসে প্রো গ্রোথ ইকোনমিক পলিসিজ এর যে পুরোধা যিনি, যেমন গ্যারি কোহেন, তিনি পদত্যাগ করেছেন, আমরা একটু আগে এটা নিয়ে কথা বলেছি। তার আগে জেরেমি ক্যাটস, তিনি জানুয়ারি মাসে পদত্যাগ করেছিলেন, তিনি ছিলেন গ্যারি কোহেনের সহকারী ডেপুটি। তো এখন এই গ্যারি কোহেনের জায়গায় কে আসতে পারেন, কি ধরনের অর্থনীতিবিদ আসতে পারেন, কোনো কোনো আচনুমান প্রফেসর শওকত আলী?
যে কবির ভাই, আমি আপনি ন্যাপটা নিয়ে যে কথাটা বলেছেন আমি একটু অ্যাড করব। সেটা হচ্ছে যে ন্যাপটা 1995 তৈরি হলো যখন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নেতৃত্বে,
এবং
25টায় এটা হয়েছিল। এই প্রসঙ্গে বলার আগে আমি আরেকটা কথা বলবো, যে প্রশ্নটা আপনি করেছেন যে এখান থেকে যদি সরে আসে তাহলে কি হবে। আমরা দেখেছি এর আগে যে প্যাসিফিক যে ট্রেড এগ্রিমেন্ট ছিল, প্রেসিডেন্ট ওবামা করেছিলেন, অনেক কষ্ট করেছেন এবং অনেক অর্থ খরচ করেছেন এই ব্যাপারে, যে প্যাকটা প্রায় ফাইনালাইজ হয়ে গিয়েছিল। সেখান থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হবার পরে তিনি এখান থেকে বেরিয়ে আসে। তার ফলটা হলো কি? তার ফল হলো সমস্ত এগ্রিমেন্ট, নেগোসিয়েশন, বেনিফিট সব ক্যালকুলেট করে দেখা গেল যে এটা খুব বেনিফিশিয়াল। এখান থেকে যখনই যুক্তরাষ্ট্র সরে আসছে, এর সমস্ত নেতৃত্ব দেয়া দিল চায়না। চীন এর থেকে দারুণভাবে বেনিফিট পেয়ে গেল, প্র্যাকটিক্যালি কোনো প্রকার খরচ না করেই এর নেতৃত্বে এখন চায়না। আপনি যদি ন্যাপটা থেকে বেরিয়ে আসেন, এটা হিউজ ইকোনমি কবির ভাই, এটা তৈরি হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নকে কম্পিট করার জন্য। কারণ আপনি জানেন যে কথা আপনি বলেছেন, যুক্তরাষ্ট্র একাই প্রায় $20 trillion এখন বর্তমান যে জিডিপি তাদের রয়েছে সাইজ। আপনি কানাডা যদি আনেন, তার ভিতরে মেক্সিকো নিয়ে আসেন,
নর্থ আমেরিকান
লেস দেন $30 trillion ইকোনমি, হুইচ ইজ 3 times গ্রেটার দেন ইউরোপিয়ান ইউনিয়ন, তখনও ছিল এখনো আছে। এখান থেকে যদি আপনি সরে আসেন তাহলে হবেটা কি? আমি দেখতে পাচ্ছি যে চীন এখানে চলে আসবে ফ্যাক্ট হিসেবে। আপনার মেক্সিকোর সাথে তাদের অলরেডি খুবই ভালো বিজনেস রয়েছে চাইনার, এদিকে কানাডাতে দিল, তারে আপনি আপনি ওখান থেকে এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন থেকে সরে আসছেন কারণ আপনি পছন্দ করেননি। আপনি ইরানের যে এগ্রিমেন্ট রয়েছে এটা ফরেন ব্যাপার যদিও, সেখান থেকে আপনি সরে আসলেন। এখানে আপনি প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট থেকে সরে আসলেন, আপনার ঘরের ভিতরে ন্যাপটা থেকে আপনি সরে আসলেন, আপনি এমনকি বলছেন যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকেও আপনি সরে আসবেন। এই পলিসির ভিতরে আমার কোনো আপত্তি নেই, প্রেসিডেন্ট উইল রুল দি কান্ট্রি, আমার কোনো আপত্তি নেই এই বিষয়গুলো। কিন্তু আমি যে কথাটা বলেছি এবং প্রফেসর হাবিবও আহসান হাবিবও এই কথা বলছেন যে ইট মাস্ট বি ব্যাক বাই সাম কাইন্ড অফ রিসার্চ সার্ভে। আপনি চলে আসার পরে আপনার কস্ট বেনিফিটটা কি হবে, এটা একাডেমিক লেভেলে ডিটারমিন হওয়ার পরেই এটা করা উচিত বলে আমি মনে করি।
জি, আপনি যথার্থই বলছেন প্রফেসর শওকত আলী। আমরা জানি যে প্রশান্ত মহাসাগর বেষ্টনী অন্তর্গত যে অর্থনীতি, দক্ষিণ চীন সাগর অন্তর্গত যে অর্থনীতি, এর কোনোটাকেই তো অগ্রাহ্য করা, ইগনোর করার কোনো অবকাশ, আপনি যত বড় অর্থনীতির দেশই হন না কেন বা যত বড় অর্থনৈতিক শক্তি হন না কেন, অবকাশ করার খুব একটা অবকাশ আছে বলে কি মনে করেন প্রফেসর আহসান হাবিব?
না, অবশ্যই নেই। ওটা একটা রাইজিং পাওয়ার, ওদের জিডিপি বাড়ছে আর পপুলেশন এখানকার বড় শক্তি। যদি আমরা একসময় পপুলেশনের প্রবলেম বলতাম, এই বিরাট পপুলেশনের বাইং পাওয়ার, প্রোডাক্টিভ পাওয়ার ইজ হিউজ,
সেটাই তো বাজার। হ্যাঁ, ওটাই তো বাজার,
ওটাই তো। কাজে এটা আমরা ইগনোর করতে পারি না, এবং ওদের সরে আসাটা ভুল হয়েছে, ওদের সঙ্গে এগ্রিমেন্ট করা করা উচিত ছিল। তবে একটা বাই প্রোডাক্ট হয়েছে যে অল হয়েছে টিপিপি থেকে সরে আসার জন্য, সবচেয়ে ওয়ান অফ দ্য কান্ট্রি খুব খুশি হয়েছে হলো বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ছিল না, তারা খুব চিন্তা ছিল যে ওরা যদি গ্রুপে চলে যায় আমাদের কি হবে। এই জন্য বাংলাদেশে বহু শক্তি নিঃশ্বাস ফেলেছে, মিষ্টি বিতরণ হয়েছে, বোঝায় যে টিপিপি বন্ধ হয়েছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে বাঙালি হিসাবে আমরা বেঁচে গেছি।
বাঙালি হিসেবে খেয়াল রাখতে হবে বাংলাদেশের কথা নিশ্চয়ই, সেই সঙ্গে আমরা যে দেশে আছি, যে দেশে আমরা বাস করছি, সে দেশের কথাও তো চিন্তা করতে হবে, তাই না? গোটা বিশ্বের অর্থনীতির কথা চিন্তা করতে হবে, গোটা বিশ্বের কল্যাণের কথাও চিন্তা করতে হবে। তো আমাদের হাতে সময় বেশি নেই, আমরা আর একটা প্রশ্ন নিতে পারবো। নিউ ইয়র্ক থেকে একজন কলার রয়েছেন, হ্যালো, আপনি নাম কি ভাই? লিয়াকত সাহেব।
নাম এম লিয়াকত আলী।
জি লিয়াকত আলী সাহেব, জি জি ভাই বলেন।
বলছি
জি জি,
আমার প্রশ্ন হলো যে আমেরিকা যে স্টিল আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করলো নতুন করে,
জি জি, স্টিল এবং অ্যালুমিনিয়াম,
এটা মেক্সিকো, জি
জি,
এটা মেক্সিকো কানাডা সহ ইউরোপের কান্ট্রিতে এটা প্রভাব ফেলবে কিনা, এটা
প্রথম কথাই আমি তো বিশেষজ্ঞদের কাছে যাব, তার আগেই বলে নিতে চাই যে প্রথমেই ক্ষতিগ্রস্ত যে দেশ হার্ট করবে সে দেশটি হচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। সেখান থেকে গত বছরেই $720 কোটি অ্যালুমিনিয়াম এবং $430 কোটি স্টিল ইস্পাত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো এরপরে আমি যাচ্ছি আমাদের বিশেষজ্ঞদের কাছে, প্রথমেই প্রফেসর আহসান হাবিব।
এটা তো প্রথমেই বললাম, ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে তারা,
জি,
এই জন্য তারা, কিন্তু তারা তো বসে থাকছে না, তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে যে আমরা ছাড়বো না, আমরা কাউন্টার ট্যারিফ ইম্পোজ করবো,
জি,
কানাডা করবে এবং মেক্সিকো করবে। সো আলটিমেটলি ক্ষতির পরিমাণটা বাড়তে থাকবে, যুদ্ধে যেটা হয় সবাই একটু আহত হবে, তরবারির খোঁচা সবার শরীরে লাগবে, সবারই রক্তপাত হবে, তাই না? হ্যালো,
জি জি আমরা শুনছি ডক্টর হাসান,
তা তো বলা কিছু আলোচনা চলছেই, ক্ষতি হবে, চারদিকে ক্ষতি হবে, এটা তো আমেরিকারও ক্ষতি হবে, কিছু লোকের লাভ হবে, ওই যে ইস্পাত কোম্পানি গুলো একটু লাভ করবে, কিছুদিন লাভ করবে, পরের দিকে তারা কি হবে সেটা বলা যায় না, বা ইমিডিয়েটলি তাদের হয়তো একটু সুবিধা হবে। তবে স্টিল ইন্ডাস্ট্রি ডিক্লাইনের কারণ তো শুধু গ্লোবালাইজেশন না, তাদের মডার্নাইজেশনও দরকার, নতুন টেকনোলজিতে আগের মতো হয় না। কয়েকদিন আগে কালকে একজন বলছিল যে ইউরোপের কোম্পানিতে যেখানে আগে 10,000 না কতজন লোক কাজ করতো, সে একই ফ্যাক্টরিতে এখন মাত্র 40-50 জন লোক কাজ করে, সব লোক রিপ্লেস হয়েছে বাই মেশিন, সেই জন্য ফ্যাক্টরি এসে গেছে। তো মডার্নাইজ করলে এই লোকগুলোর চাকরি এমনিতে হবে না,
আমি
একটা কথা বলতে চাই, যে কথা আমি আগে সূত্রপাত করেছিলাম সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস এর ডলারের এই গুরুত্ব কারণ হলো যে তাদের ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড সার্ভিসেস সারা দুনিয়াতে, এটা বিশাল ইকোনমি, তাদের বিজনেস রয়েছে, এ কারণেই কিন্তু আমাদের কারেন্সি ভ্যালু, ডলারের কথা আমি বলছি, এটাকে বলা হয়েছে হার্ড কারেন্সি, মানে গোল্ডের পরেই এটার স্থান। উনি যদি এই ট্যাক্স ইম্পোজ করেন সারা দুনিয়াতে ইরেসপেক্টিভ অফ এনি রিজিয়ন অর এনি কান্ট্রি, তাহলে আমার মনে হচ্ছে যে ডলারের ভ্যালুর উপরে, আমাদের কারেন্সির ভ্যালুর উপরে একটা প্রেশার আসতে পারে, এবং সাথে সাথে চীন এর থেকে বেনিফিট হবে, কারণ চীনের কারেন্সি ইউয়ান, চীনের যেহেতু বিজনেস এখন সারা দুনিয়াতে বেড়ে গেছে, তাহলে তার ইউয়ানের ভ্যালুটা আরো বাড়বে, তার ডিমান্ডটা বাড়বে, ইউরো তো বেড়েই গেছে, ফলে সেক্ষেত্রে কিন্তু যে ইনভিজিবল যে ইফেক্টটা আমরা দেখছি, এটা শর্ট টার্মে আমরা দেখব না, আমরা ভবিষ্যতে আমরা দেখব। তার কারণ যে কথাটা বলা হচ্ছে যে যদিও উনি চিন্তা করছেন স্টিলকে দিয়ে এটা করবেন সেটা করবেন, এর ইফেক্টটা কিন্তু খুব সুদূর প্রসারী, কারণ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য প্রায় পৃথিবীর সব দেশে আছে, এগুলো মাথায় রেখে এই ধরনের পলিসি তৈরি করা উচিত। আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন,
জি,
এবং বর্তমান প্রেসিডেন্টের আশা করি যে তিনি ভালো অ্যাডভাইস পাবেন, ইন দি ফিউচার তিনি তার পলিসিকে রিঅ্যাডজাস্টমেন্ট করবেন, আই হোপ ফর দি বেস্ট অফ দি নেশন।
জি, আমি আজকের এই হ্যালো ওয়াশিংটন টক শোর সমাপ্তি ঘোষণা করবার আগে ছোট্ট দু একটা কথা বলতে চাই। সহকর্মী সেলিম হোসেন পাশ থেকে আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিলেন এবং ইশারায় বললেন, খুব সম্ভব এটাই এটাই বোধ হয় আমি যা বুঝতে পারি যে ইশারায় বলছেন যে এটা শ্রোতাদের জন্য বলতে। উপরে লেখা আছে ফেসবুক কৃতজ্ঞতা, অর্থাৎ কিনা ফেসবুক যারা ফেসবুকে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন। এদের মধ্যে যারা নাম পাঠিয়েছেন শুনছেন বলে লিয়াকত আলী, আশফাক চৌধুরী, হুমায়ুন কবির ঢালি, লিসা সুজান, মোহাম্মদ নাসিরউদ্দিন, পীযূষ পায়রা, ময়নুল, এ বি এম সালাউদ্দিন, আরও কিছু লিখতে চাইছেন হাসান মঞ্জুর, শওকত আলী, ডক্টর শওকত আলীকে জানাচ্ছেন থ্যাংকস ডক্টর শওকত আলী। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন সেজন্যে আপনাদের জন্যে এই অনুষ্ঠান আমরা প্রচার করি। আমরা আপনারা শুনলে আমরা খুবই খুশি, আমরা কৃতজ্ঞ, আমরা বাধিত। ভালো থাকবেন সবাই, আজ হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম নমস্কার, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শুনছিলেন আমাদের আজকের আয়োজন হ্যালো ওয়াশিংটন, সঞ্চালনায় ছিলেন সরকার কবিরউদ্দিন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ভারতের ত্রিপুরা রাজ্যে বিজেপি সমর্থকেরা ভেঙে দেয় লেনিনের দুটি মূর্তি। বিজেপি দলের সহসভাপতি এইচ রাজা ফেসবুকে বার্তা দেন দ্রাবিড় রাজনীতির উদ্গাতা পেরিয়ার রামস্বামী, যিনি জাতপাত বিরোধী আন্দোলনেরও স্রষ্টা, তিনি বাজে লোক। মঙ্গলবার তাতে উত্তেজিত হয়ে কিছু লোক পেরিয়ারের মূর্তিতে কালো রং লাগিয়ে দেয়। বিষয়টি সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
নির্বাচনে জয়ের পর ত্রিপুরায় বিজেপি সমর্থকেরা পরপর দুদিন লেনিনের দুটি মূর্তি ভাঙলেন। তামিলনাড়ু রাজ্যে ভাঙা হল দ্রাবিড় রাজনীতির উদ্গাতা পেরিয়ার রামস্বামীর মূর্তি। বুধবার সকালে খোদ কলকাতার কালীঘাটে বিজেপির পূর্বসূরী জনসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট বাঙালি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি কালিমালিপ্ত করল উগ্রপন্থী ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ সঙ্গে সঙ্গে ছজনকে গ্রেপ্তার করেছে। মূর্তি ভাঙার নিন্দে করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সমস্ত রাজ্যকে সতর্ক করে দিয়ে বলেছেন মূর্তি ভাঙার এই রাজনীতিকে যেন কঠোরভাবে দমন করা হয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ভারত ভুটান ও চীন সীমান্ত অঞ্চল ডোকলামে চীন হেলিপ্যাড তৈরি করছে। পরমাশিস ঘোষের রিপোর্ট।
উপগ্রহে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে যে চীনা সেনার ট্যাঙ্কারের পাশেপাশেই হেলিপ্যাডও দেখা গিয়েছে। যদিও এই ছবি প্রকৃত সত্যতা কি তা নিয়ে লাগাতার প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যসভায় কংগ্রেস নেতা মতিলাল ভোরা সরাসরি সরকারের কাছে এই ছবির সত্যতা সম্পর্কে প্রশ্ন করেন। এর জবাবে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে চীন ডোকলামে হেলিপ্যাড তৈরি করেছে, ওই এলাকা থেকে দূরে নিজ নিজ স্থানে দুই পক্ষের বাহিনী ফের মোতায়েন হয়েছে। শীতের সময় যাতে বাহিনী রাখা যায় সেজন্য চীনের পিপলস লিবারেশন আর্মি হেলিপ্যাড, সেন্ট্রিপোস্ট ও ট্রেঞ্চের মতো পরিকাঠামো তৈরির কাজ হাতে নিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কনের পদত্যাগের পর বিশ্ব শেয়ার বাজারের নিম্নগতি লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে বাণিজ্য লড়াই সংক্রান্ত সাম্প্রতিক বিতর্কের কারণে এটি ঘটছে। আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদে বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন মারা গেছে। শ্রীলঙ্কার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর সম্ভাব্য হামলা এড়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সকল সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস চলমান 30 দিনের অস্ত্রবিরতি মেনে চলবার জন্য সিরিয়ার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার বিষয়ে উত্তর কোরিয়ার ইতিবাচক সাড়াকে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বলেছেন আশা করি এটাই প্রকৃত পথ।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভাস্কো ভলরিচ। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.